कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्ते गौरचंद्राय राधिकाय कदाले कृष्णाय कृष्णभक्ताय सद्भक्ताय नमो। বেশ আনন্দের কথা, শ্রী কৃষ্ণরত্ন গৌড়ীয় মঠে বার্ষিক উৎসব এবং নাট্য মন্দির ভিত্তি স্থাপন উৎসবে বিভিন্ন জায়গা থেকে সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ এবং সজ্জন মন্দির একত্রিত হয়েছে। আমি সব প্রথমে আমার পরমারাধ্যতম নিত্য লীলা প্রবিষ্ট বিশ্ববাস শ্রীমদ ভক্তি প্রজ্ঞান কৃষ্ণ গোস্বামী মহারাজের শ্রী চরণ কমলে কোটি কোটি শ্রদ্ধা পুষ্পাঞ্জলি আমি অর্পিত করি। পশ্চাৎ উপস্থিত শ্রী দণ্ডীপাদগণ, ব্রহ্মচারীগণ, বৈষ্ণব এবং বৈষ্ণবীগণ সকলকে আমার যথাযোগ্য অভিবাদন, আমার স্বীকার। গত পরশ পরশা এবং গতকল্য সুন্দরভাবে নগর সংকীর্তন হয়েছে। আজকেও কালকে সন্ধ্যার সময় অনেক রাত্র হলেও বেশ সুন্দর হরিকথা পরিবেশন করা হয়েছে। আজকেও সকালবেলা ভিত্তি স্থাপন যজ্ঞ ইত্যাদি আমাদের বেশ সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আমি মনে করি এইসব আমাদের গুরু পাদ পদ্ম তাহার আহেতুকি কৃপা, তারই আহেতুকি কৃপাতে শ্রীপাদ পর্যটক মহারাজ খুব অল্প সময়েতে বেশ পরিশ্রম করে সব গুরু ভাই ভগ্নী এবং বৈষ্ণবগণকে নিয়ে এখানে সুন্দর সুরম্য নচূড়া বিশিষ্ট শ্রী মন্দির নির্মাণ করে আবার সুন্দরভাবে সেটা নাট মন্দিরের প্রয়োজন, সেই জন্য তাহার উদ্যোগ করছে। আমরা সকলেই তাকে এই বিষয়তে সব প্রকারের সমর্থন এবং সাহায্য করব যাতে এটি তাড়াতাড়ি করে হয়ে যায়। তবে কিসের জন্য, কিসের জন্য করা হবে? শুধু ভবন নির্মাণের জন্য নহে, যাতে শুদ্ধ ভক্তি প্রচার হোক, শুদ্ধ ভক্তগণ প্রস্তুত হোক। আজকাল যেরকম ভাবে আমাদের ধারা চলছে তাতে অনেক ত্রুটি বিচ্যুতি প্রবেশ করছে। এখন পাল্লা কীর্তন আমাদের আরম্ভ হয়েছে, রস কীর্তন আমাদের আরম্ভ হচ্ছে, বেশ লম্বা লম্বা সুরেছে মহামন্ত্র, খুব লম্বা সুর হ্যাঁ করে, এইসব আমাদের ধারা নহে। এতে আমাদের চুত হওয়ার সকল কারণ উপস্থিত হয়। আমরা এখনই শাসন না করলে তারা বেড়ে গেলে আবার সে শাসন করা অসম্ভব হয়ে যাবে। তারা শিক্ষক রূপে এইসব দিতেছে। আমাদের ধারা ঠিক রাখতে হবে যাতে শুদ্ধ ভক্তি প্রবাহ আমাদের ঠিকভাবে চলে। যদি এই রস কীর্তন, ছড়া কীর্তন আর এইসব যদি হয় তাহলে মহাপ্রভুর সিদ্ধান্তের মধ্যে আমরা প্রবেশ করতে পারব না। এই জন্য এইসব শিক্ষার এটা কেন্দ্র, মঠ আমাদের প্রচার কেন্দ্র এবং শিক্ষার কেন্দ্র, যাতে চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে তো স্বরূপ দামোদর রায়রামানন্দ আর রূপ গোস্বামী সব স্বর্গোস্বামীগণ, পরবর্তীকালে সে আরও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওদের পথধারাতে শ্রীকৃষ্ণ শ্যামানন্দ প্রভু নীবাস আচার্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শিলভক্তি বিনোদ ঠাকুর বন্দে বিদ্যাভূষণ এসেছেন, ওইসব ধারা নিয়ে আমরা চলব। আর নচেত আমরা এই ধারা থেকে আমরা ঠিক হয়ে যাব। এই জন্য পশু রূপেতে শিক্ষা আমাদের করা দরকার আছে, ওদের কি প্রচারধারা ছিল, তারা কিসের জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। আজকে বিশ্বেতে সর্বত্র মহাপ্রভুর কথা প্রচার হচ্ছে, সব লোক তা জানছে যে সে তার কি সিদ্ধান্ত ছিল, কি জন্য এসেছিলেন জগৎকে দিতে, কি দিতে এসেছিলেন মহাপ্রভু। যদি তা না হয় তাহলে আমরাও সজিয়া সখি ভেটি, তারপরে যত মত তত পথ, পরমানন্দ ইত্যাদি, সমাজ সেবা, লাঠি ভাঙানো, এসব মধ্যে আমরা পরিগণিত হয়ে যাব। এই জন্য আমাদের খুব স্ট্রিক্ট ভাবে চৈতন্য মহাপ্রভু ধারা নিয়ে আমাদের চলতে হবে। কালকে আমি আসতে পারিনি, ক্লান্ত ছিলাম, এখানে হরি কথা হল, তার মধ্যে আপনারা বুঝে রাখবেন প্রবোধানন্দ সরস্বতী প্রকাশানন্দ সরস্বতী দুজনে এক নন, এগুলি আমাদের জানা উচিত। যারা সাম্প্রদায়িক বৈষ্ণব ব্রহ্মচারী রাজে ভবিষ্যতে প্রচার করবে এসবগুলি সিদ্ধান্তগুলি ভালোভাবে জানবে তারা, নচেত তারা ভুল ভ্রান্তি করবে। এই সহজিয়ারাই এই সবগুলি ধোঁয়া তুলেছে যে প্রকাশানন্দ অপ্রবোধানন্দ সরস্বতী দুজন একটি ছিলেন। চৈতন্য ভাগবতে লেখা আছে যখন চৈতন্য মহাপ্রভু গয়া থেকে ফিরে এসেছেন সন্ন্যাস নেবার প্রায় দু এক বছর পূর্বে, তিনি বলছেন প্রকাশ কাশীতে পড়ায় বেটা প্রকাশানন্দ, সেই বেটা মোর অঙ্গ করে খণ্ড খণ্ড। কাশীতে প্রকাশানন্দ সরস্বতী বলে একটা মায়াবাদী বলে যে ভগবানের অঙ্গ নাই, ভগবানের রূপ নাই, ভগবানের গুণ নাই, লীলা নাই, তার পরিকর বৈশিষ্ট্য নাই, এই বলে আমার অঙ্গ খণ্ড খণ্ড করছে। বেটা শ্বেত কুষ্ঠ হয়েছে তথাপি তার পেটে বুঝতে পারছে না। পরবর্তীকালেতে দু বছরের পরে সন্ন্যাস গ্রহণ করে, সন্ন্যাস গ্রহণ করে তিনি চলে গেলেন পুরীতে, এবং পুরীর পরে এক বছরের মধ্যে তিনি তার বিশ্বরূপ ভ্রাতাকে খোঁজ করবার জন্য তিনি দক্ষিণ ভারতে চলে গেলেন। যেতে যেতে ওখানেতে গোদাবরী তটেতে রায় রামানন্দের সঙ্গে মিলন হল, এবং তারপরেতে শ্রীরঙ্গমে উপস্থিত হলেন। যখন শ্রীরঙ্গমেতে উপস্থিত হলেন তখন ওখানে চার মাস ছিলেন, চার মাসের মধ্যে ছিলেন কোথায়, ওইখানে একজন ব্রাহ্মণ পরিবার ছিল, সে ব্রাহ্মণ পরিবার তিন ভাই ছিলেন, ব্যাংকট ভট্ট, শ্রীমল্ল ভট্ট এন্ড প্রবোধানন্দ সরস্বতী। আর বড় যে জ্যেষ্ঠ জন ছিলেন ব্যাংকট ভট্ট, তার পুত্রের নাম ছিল গোপাল ভট্ট, তখন তার বারো তেরো বছরের বয়স। তিনজন শ্রী সম্প্রদায়ের দিক, চারজনই শ্রী সম্প্রদায়ের দীক্ষিত এবং অত্যন্ত তত্ত্বজ্ঞ, বেদশাস্ত্রজ্ঞ এবং সব বিষয়তে পারঙ্গ তারা বৈষ্ণব ছিল, সদাচার সম্পন্ন। সেই সময় সে তিন ভাই মহাপ্রভুর কথা শুনে তার সেবা করে, তাদের চিত্ত পাল্টি যায় এবং তারপরে তারা মহাপ্রভুর অঙ্গ খোল, মহাপ্রভু তাদেরকে একবারে কৃষ্ণের পরম ভক্ত করে দিয়ে, তারপরে গোপাল ভট্ট গোস্বামী এখানে আসেন বৃন্দাবনে। এই গোপাল ভট্ট গোস্বামী যখন বারো তেরো বছর ছিলেন তখনই তিনি প্রবোধানন্দ সরস্বতীর কাছে তিনি পড়ালেখা করেছিলেন এবং মন্ত্র দীক্ষা ইত্যাদি নিয়েছিলেন তার ভিতরে, এইরকম সেগুলি বর্ণনা আছে। সেই প্রবোধানন্দ সরস্বতী যদি প্রকাশানন্দ হতেন তাহলে কিরকম ভাবে আবার তিনি চলে গেলেন মহাপ্রভুর জন্মে, মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার দু বছর পূর্বে তিনি প্রকাশানন্দ থাকবেন, ওখানে মহাপ্রভু বিচারধারা খণ্ডন করছে, আবার সে সঙ্গে সঙ্গে কিরকম ভাবে চলে আসলো মহাপ্রভু যখন গেলেন, তখন প্রবোধানন্দ সরস্বতী কিরকম সে হয়ে যাবে, শ্রী সম্প্রদায়ের বিচ্ছিন্ন কিরকম হয়ে যাবে। আবার ফের এক বছর পরে মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছেন তখন সে কাশীতে আবার মায়াবাদী আবার প্রকাশানন্দ হয়ে গেল, তো কবার বৈষ্ণব হলো আর কবার আবার মায়াবাদী হলো, এইসব জ্ঞান যাহাদের নাই অপর সিদ্ধান্ত তারা করে। একটি মায়াবাদী যেরকম হতে প্রবোধানন্দ সরস্বতী সব বলে গ্রন্থ লিখেছেন, রস গ্রন্থ। ওই রকম হয়তো এক মায়াবাদী বৈষ্ণব সম্প্রদায়তে আসলেও এরকম ভাবে গ্রন্থ লিখতে পারে। নদীপ শত, বৃন্দাবন শত, প্রবোধানন্দের সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ সঙ্গীত মাধব নাকি রাধারী আর আর একটা আছে চৈতন্য চন্দ্রামৃতম, কিরকম হর্ষগ্রন্থ এইসব। রাধারসুধানিধি কর্ণা কৃষ্ণ কর্ণামৃত শ্রেষ্ঠ গ্রন্থ। কৃষ্ণ কর্ণামৃত বিভিন্ন রঙ্গলের হচ্ছে কৃষ্ণ পর গ্রন্থ, রাধার এই কৃষ্ণের সেবা করু। এইরকম বিভিন্ন রঙ্গলের ঠাকুর তাহা লিখেছে। আর প্রবোধানন্দ সরস্বতী কৃষ্ণই রাধারানী সেবা করু, তাহলে শ্রেষ্ঠ কে? কত উচ্চ তাহার বিচারধারা, তো সে একজন মায়াবাদী এরকম লিখতে পারে? গুরু মহারাজ বক্তৃতা ছলেতে লেখাতেও তিনি এমফিল প্রভুপাত তিনি এইসব গুলি বেশ ভালোভাবে আছে তিনি জানিয়েছেন যে প্রবোধানন্দ সরস্বতী কখনো ওই প্রকাশানন্দ হতে পারে, মায়াবাদী হতে পারে। কখন হবে? বাল্যকাল থেকে তো শ্রী সম্প্রদায়ের মধ্যে আছেন, আর মহাপ্রভু তাহাকে নিয়ে আসলেন মহা এই রাধাকৃষ্ণের ভজন পদ্ধতিকে নিয়ে। অতএব এই সব বলে বিচার ঠিক নয়। দুটি কথা আমি শুধু মুখ বন্ধ করে ছাড়ছি, তারপরে বৈষ্ণব বলবে, তারপরে আমি বলব। একটি কথা আরো চৈতন্য চৈতামৃতে লেখা আছে যে রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হয়তো তাহার লীলার উদ্গম। প্রেম রস নির্যা করিতে আস্বাদন, আর রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। কি তাৎপর্য? মহাপ্রভু জগতে এসে তিনি কি জগৎকে দিয়েছেন, কেসে কিসের জন্য এসেছেন, একটা সংক্ষিপ্ত বর্ণন করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কৃষ্ণ কে? মহাপ্রভু রাধা ভাব এবং জ্যোতি সুবনিত শ্রী চৈতন্য মহাপ্রভু, রাধারানী ভাব এবং কান্তি নিয়ে তিনি রস নির্যা, শুধু রস নয় প্রেম নয়। মহাপ্রভুর পূর্বে ভক্তি ছিল, নারদ ঋষি, প্রহ্লাদ, আরো আর বহু লোক সব ভক্ত ছিল। নারদ সূত্র, শাণ্ডিল্য সূত্র ভক্তির গ্রন্থ লেখা আছে। বিল্লনগর ঠাকুর এসেছিলেন, জয়দেব গোস্বামী এসেছিলেন, অন্যান্য সব ভক্তরা এসেছিলেন, মধ্বাচার্য, রামানুজ, বিষ্ণু স্বামী, নিম্বাদি ইত্যাদি ভক্তরা সবাই তারা ভক্তি ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন মায়াবাদকে খণ্ডন করে। কিন্তু তাহাদের যে প্রচারিত যে ভক্তি, ভক্তি রস নয়, রস নির্যাস আর ভক্তি রস নির্যাস তো বহু উপরের কথা। তারা ভক্তি প্রচার করেছে কিন্তু অন্যাভিলাষ তার শূন্যের যে ভক্তি, চৈতন্য মহাপ্রভু যে ভক্তি প্রচার করেছেন সেই জগৎকে দিয়েছেন, তার ধারে কাছেও তাহলে যায় না কেউ লোক। রূপ গোস্বামী, উজ্জ্বলিনমণি, ভক্তি গোস্বামী, সিন্ধু ইত্যাদি যে ভক্তির কথা লিখেছেন, তার গ্রন্থগুলিতে লিখেছেন, এর ধারে একবারে প্রবেশ করতে পারে নাই তারা। অতএব তারা ভক্তি, ভক্তি মানে কি? শ্রবণম কীর্তন বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাসম সাক্ষাৎ নিবেদন, এই পর্যন্ত। আর কি বললেন? সবাই পুলসাং পরো ধর্ম যত ভক্তি রধক্ষজে অহে সুখ্য প্রতিহতা জয়াত্মা সম্প্রীতি বিত অধক্ষজে তত্ত্ব অথকে নারায়ণ, তাহার প্রতি যে অহেতুকি অপ্রতিহতা পরিধারাবত অবিচ্ছিন্ন গতিতে যে চিত্তের বৃত্তি লেগে যায়, তাহাকে বলে ভক্তি। লক্ষণম হি ভক্তি যোগস্য নির্গুণস্য উদাহৃতম অহেতুক্য অব্যবহিতা য ভক্তি পুরুষোত্তম ইত্যাদি বলা হয়। কিন্তু ভক্তি রস এটাকে বলে নাই, এটা চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছেন। এবং তিনি ভক্তি রস কিরকম ভাবে হয় এটা তিনি দিয়েছেন। আর প্রেম রস নির্যাস এটা বুঝতে গেলে বহু উপরের কথা, সাধারণ লোকের মেধাতে এইগুলি প্রবেশ করবে না। মহাপ্রভু যে জন্যে ওই হচ্ছে রাধায়া প্রণয় মহিমা ইচ্ছা। আর দ্বিতীয় কথা, রাগ মার্গ ভক্তি লোকে করছে প্রচারণ। রাগ মার্গ মানে কি? মহাপ্রভু আসলে রাগ মার্গ ভক্তি, প্রথমে রাগ কি? নাই তো প্রেম আর রাগকে একে মনে লোক করে দিয়ে মিস গাইড হয়ে গেল। আদৌ শ্রদ্ধা তত সাধু সং তত অনর্থম নিবৃত্তি, তার নিষ্ঠা রুচি আসক্তি ভাব, ভাব আবার দু রকমের, স্বরূপ সিদ্ধিগত ভাব আর বস্তু সিদ্ধিগত ভাব, আর তারপরে সে ব্রজেতে জন্ম, তারপরে শুদ্ধ প্রেম, সেই প্রেম স্নেহ মান প্রণয় অনুরাগ হয়ে কত দূর চলে যায়, তারপরে রাগ হয়। রাগের লক্ষণ কি? রাগের লক্ষণ হচ্ছে যাবদ আসছে বৃষ্টি, যখন প্রেম পরিবর্তিত হতে 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 পরিপক্ব হতে 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 এমন একটি স্থিতিতে পৌঁছে যাবে যাতে রাগ যাবৎ আসছে বৃত্তিকে অবলম্বন হয়। মানে কি? প্রেমের বিষয় হচ্ছেন কৃষ্ণ অখিল রসামৃত সিন্ধু, আর প্রেমের আশ্রয়কে বহু রকমের ভক্ত আছে, পাঁচ রসের ভক্ত আছেন তাহারা রসের আশ্রয়, তার মধ্যে আবার কতগুলি তারতম্যে আছে, এই আশ্রয়ের মধ্যে কতগুলি জ্ঞানী ভক্ত, কতগুলি শুদ্ধ ভক্ত, তারপরে কতগুলি প্রেমী ভক্ত, প্রেম পরভক্ত, তারপরে প্রেমাতুর ভক্ত, এই পর্যন্ত ভক্তের সংজ্ঞা সমাপ্ত। এর মধ্যে প্রহ্লাদ মহারাজ ইত্যাদি জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত মানে নির্বিশেষ নয়, এরা দেখে কি সর্বত্র ভগবানের স্তুতি হয়, প্রত্যেক জীবের মধ্যে ভগবানকে দর্শন করে। আর কৃষ্ণ যদি আসেন তাহাকে বলবে যে সেই ভগবান সদৈশ্বর্য পরিপূর্ণ, এরকম দর্শন করে। কিন্তু ঐশ্বর্য শিখছিলে ঐশ্বর্য মোর প্রীতি, এই জন্য তাকে জ্ঞানী ভক্ত বলা হয়েছে। তারপরে বলেছে শুদ্ধ ভক্ত অম্বরীশ মহারাজ, যদিও তিনি সাধক, প্রহ্লাদ মহারাজ সিদ্ধ, তথাপি তার অপেক্ষা শ্রেষ্ঠ তিনি অম্বরীশ মহারাজ শুদ্ধ ভক্ত। নিজে হাতে থেকে তার অচন পূজন বন্দনা তপ স্তুতি চিন্তন ইত্যাদি করছেন, এই জন্য শুদ্ধ ভক্ত। তার অপেক্ষা প্রেমী ভক্ত হনুমান অনেক শ্রেষ্ঠ, সবসময় তিনি ভগবানের সেবা দিয়ে ব্যস্ত। তার অপেক্ষা আবার পাণ্ডব, পাণ্ডবের মধ্যে অর্জুন ইত্যাদি, তার থেকে বহু শ্রেষ্ঠ। হনুমান রামের সঙ্গে এক ফলন খেতে বসতে পারেন না, আলিঙ্গন করতে পারেন না, তার সঙ্গে নানা প্রকারের কথা বলতে পারেন না, সীতাদেবী ইত্যাদি আসলেন ওখান থেকে উঠে যেতে হবে। আর এরা পাণ্ডবরা কিরকম? এই বিছানাতে থাকতে পারে, অর্জুন নিয়ে আমার ঘোড়া রথ গুলি নিয়ে চল, কৃষ্ণ নিয়ে যাবে। কৃষ্ণ যে তার ভগ্নী সুভদ্রা দেবীকে বিবাহ করে দিয়েছেন সেই অর্জুনের কাছে, অর্জুন তার সখা মিত্র সব রকমের তার এই পলঙ্কের উপর করতে পারে। এক সময় নারদ ঋষি এসেছেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে, অর্জুন পলঙ্কের একদিকে মাথা করে শুয়ে আছেন আর কৃষ্ণ অন্যদিকে মাথা করে শুয়ে আছে। কৃষ্ণের পায়ে অর্জুনের বুকে হয়ে চলে গিয়েছে, আর অর্জুনের পায়ে কৃষ্ণের দুঃখ হয়ে আবার অন্যদিকে গিয়েছে। অর্জুনের পায়ে সত্যভামা রুক্মিণী ইত্যাদি চামর দুলাচ্ছেন, আর কৃষ্ণের পায়ে যেদিকে গিয়েছে সেখানেতে দ্রৌপদী আর সুভদ্রা তারা চামর বেজন করছে। অর্জুন রোম রোম থেকে বলছেন কৃষ্ণ কৃষ্ণ, এইরকম সখা ভাব। এই জন্য শ্রী হনুমান প্রেমী যে আছেন তার থেকে শ্রেষ্ঠ, আর এই উদ্ধব থেকে শ্রেষ্ঠ কে? পাণ্ডব থেকে শ্রেষ্ঠ কে? উদ্ধব। কৃষ্ণ অর্জুনকে কি কেউ কে ব্রজেতে পাঠাইতে পারেন না? কাকে পাঠাইলেন? উদ্ধবকে পাঠাইলেন। তিনি কৃষ্ণের মিত্র, সখা, সেনাপতি, মন্ত্রী, সবকিছু একসঙ্গে থাকেন তারা, অত্যন্ত বন্ধুত্ব। এই জন্য কেউ কে ব্রজেতে না পাঠিয়ে গোপীগণের কাছে তিনি পাঠিয়েছিলেন। অতএব পরপর শ্রেষ্ঠত্ব রয়েছে, সকলের মধ্যে প্রেম আছে, বিশেষ করে হনুমান পাণ্ডবগণ আর উদ্ধব প্রেম আছে। কিন্তু উদ্ধব সবচেয়ে শ্রেষ্ঠ হলেও বৃন্দাবনেতে যখন গেলেন তখন ওদের মহিমা দেখে বলছেন আসাম হচ্ছে চরণ রেখে আর বলছে বন্দে নন্দব্রজী শ্রী নাম পাদ রেণুম অভি, আমি গোপীগণের নন্দব্রজীতে যারা গোপী আর তাদেরকে চরণ রেণু আমি বন্দনা করি। যে দিশাতে আছে সেই দিশাকে তিনি প্রণাম করছেন, অত গোপীগণের মহিমা। উদ্ধব ব্রজেতে থাকলেন না কেন? কেন মথুরাকে ঘুরে আসলেন? দ্বারকাধীশ প্রতি তাহার একটা প্রীতি রয়েছে, বেশি প্রেম আছে ওখানে, কিন্তু ব্রজের প্রেম তাহার মধ্যে নাই, তিনি থাকতে পারেন না। এই জন্য গোপীর মহিমা বলে তিনি শান্ত হয়ে গেলেন। আর এই সব গোপী মধ্যে ললিতা বিশাখা ইত্যাদি আরো শ্রেষ্ঠ, এদের মধ্যে শ্রীমতী রাধিকা আরো শ্রেষ্ঠ। এই রাধিকার যে ভাব, এটি আস্বাদন করবার জন্য আর দেবার জন্য কি আসলেন? রাগ মার্গ ভক্তি, এই রাগটা কার মধ্যে আছে? এই সব ব্রজগোপীর মধ্যে। রাগ মানে কি? রাগ মানে হচ্ছে অনুরাগ, এইটা পরিপক্ব হলে অনুরাগ হয়। এর লক্ষণ দিয়েছেন উজ্জ্বল নীলমণিতে, যাবৎ আসে বৃত্তি কৃষ্ণ প্রেমের বিষয় হবে, আর আসে কে হবে? এই সর্বশ্রেষ্ঠ অত ভক্তগণের থেকে উন্নত শ্রীমতী রাধিকা। আর এমন অবস্থাতে পৌঁছবেন তাদের প্রীতি হবে, যে সে প্রীতি এমন অবস্থাতে পৌঁছবে যাকে বলে স্ব কি সসম্বেদ্য দশা। সসম্বেদ্য দশা কি? আমরা এইসব আলোচনা করি না, কি সসম্বেদ্য দশা? রাধিকা বুঝবেন না যে আমি কে, কৃষ্ণ বুঝবেন না যে আমি কে, প্রেমটাই দুজনকে না চাবে। যে প্রেম প্রয়োজন ওই প্রেম রাধিকাকে না চাবে, কৃষ্ণকে না চাবে, ভক্তকে না চাবে, সব লোকের প্রেমটাই কন্ট্রোল করবে। এই জন্য প্রেম হচ্ছে প্রয়োজন, ওই প্রেম অত উন্নত শ্রীমতী রাধিকার মধ্যে আছে। এইটি বিতরণ করবার নয়। রাগ মার্গ ভক্তি, আবার রাগ মার্গ কাকে বলে? যাদের মধ্যে এইরকম হয় উন্নত ধরনের রাগ আছে, ওদের প্রতি লাভ করবার যদি লোভ একটু হয় তাহলে ওইগুলিকে শিক্ষা করে দিয়ে কিরকম ভাবে পাওয়া যায় তার অনুগমন করবে, তখন তাকে বলে রাগানুগা। চৈতন্য মহাপ্রভু পূর্বে কেউ এটা দেয় নাই, চৈতন্য মহাপ্রভু এইটা দেবার জন্য কি? রাগ মার্গ ভক্তি করিতে প্রচার, তাতে হয়েছে কি? অনর্পিত চরণ চিরাগ করুণে আবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নতোজ্জ্বল রসাং স্বভক্তিম হরিহ পূর্ব সুন্দর দূত কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু মে। উন্নত উজ্জ্বল রস দেবার জন্য, উন্নত উজ্জ্বল রস মানে এখানে কি? উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তিম, এইসবগুলি শব্দের তাৎপর্য আছে। উন্নত উজ্জ্বল রস দেবার জন্য নয়, উন্নত উজ্জ্বল রস শ্রী, শ্রী মানে শ্রীমতী রাধিকা, তাহার ভিতরে আশ্রয় তিনি, তাহার ভিতরে কৃষ্ণের প্রতি যে অত্যন্ত উচ্চ প্রেম রয়েছে, রাগ রয়েছে, মহাভাব রয়েছে, তাহার স্ত্রী দেবার জন্য। ওই স্ত্রীটাকে, ওই স্ত্রীটাকে শোভা, ওই হচ্ছে রূপমঞ্জরী ইত্যাদি ভাব, ছিল রূপ গোস্বামীর নিজস্ব ভাব, ওইটা দেবার জন্য। এই জন্য শ্রীল প্রভুপাদ বলেছেন যে রূপ গোস্বামী চরণধুলি হওয়ারই আমাদের সব থেকে শ্রেষ্ঠ আকাঙ্ক্ষা। এই থেকে বড় জগতে কোনো আকাঙ্ক্ষা হতে পারে না। অতএব চৈতন্য মহাপ্রভু এই ভাবটা দেবার জন্য রাধা রানীর যে সমস্ত ভাবগুলি আস্বাদন করবার যোগ্য আছে, শ্রী কৃষ্ণ ওই লোভেতে চৈতন্য মহাপ্রভু হয়ে আসেন, এটাকে আস্বাদন করেন। অতএব প্রেম, সাধারণ প্রেম যে হনুমানের মধ্যে প্রেম, কি উদ্ধবের মধ্যে যে প্রেম আছে, কি অন্য বৈকুণ্ঠী ভক্তের মধ্যে, কি এমনকি সত্যভামারও প্রেম, উন্নত উজ্জ্বল রসময় একমাত্র গোপী ওই ভাবের কিঞ্চিত একটা শোভা, অর্থাৎ তাহার দাসিত্ব ভাব দেবার জন্য তিনি এসেছিলেন। আর এই রাগ মার ভক্তি তিনি প্রচার করবার জন্য, আর নিজে ওই কিঞ্চিত ভাব আস্বাদন করবার জন্য এসেছিলেন। এই সব তত্ত্বগুলি আমরা যদি ভালো করে বুঝি, তাহলে চৈতন্য মহাপ্রভু অবদানের কথা কিছু আমরা একটু স্পষ্ট করতে পারব, আর এটা না হলে আমরা স্পষ্টই করতে পারব না। অর্থাৎ এইসব বিষয়ে কালকে কিছু কিছু আলোচনা হয়েছিল। এখন আমাদের মহারাজদের মধ্যে আজকে আমাদের বিষয় আছে সনাতন ধর্ম এন্ড চৈতন্য মহাপ্রভু। সনাতন ধর্ম সঙ্গে মহাপ্রভুর সঙ্গে কি বিচার ছিল, আর সনাতন ধর্ম কাকে বলে, এই সম্বন্ধে আজকে আমাদের বক্তারা সব কিছু বলবে। মাঝখানে নিয়ে এসে দাঁড়ো, যেটি যেতে কে কে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, কৃষ্ণ তাই করলেন, মাঝখানে তিনি নিয়ে গেলেন, দেখলেন যে দুর্যোধন ইত্যাদি ভাই, তার ভাইপোগণ, তার পিতাম ভীষণ পিতাম, গুরু দ্রোণাচার্য, তার শ্বশুর, অন্যান্য সব লোক ওখানে যুদ্ধে। অর্জুন বললে যে আমি যুদ্ধ করবো না। কেন যুদ্ধ করবো না? কুলক্ষয়ে কুল ধর্মা সনাতন নশ্যন্তি কুল ধর্মা সনাতন, কুলক্ষয়ে পনশ্যন্তি কুল ধর্মা সনাতন, সব লোক মারা যাবে, জাতি আর কুল ধর্ম নষ্ট হয়ে যাবে, এই সনাতন ধর্ম নষ্ট। অর্জুন মনে করছেন, অর্জুন শিক্ষা দিচ্ছেন, তিনি বলছেন যে এই জাতি আর কুল ধর্মটাই সনাতন ধর্ম, এই নষ্ট হলে সনাতন ধর্ম নষ্ট হয়ে যাবে। আর তিনি দু একবার আরো বলেছেন, তখন কৃষ্ণ বললেন যে তুমি মূর্খ হয়ে আর পণ্ডিতের মতন কথা বলো, জাতি ধর্ম কুল ধর্ম এইগুলি সনাতন নয়, বুঝে রাখো যে সনাতন ধর্ম কাকে বলে, মমই বংশ জীব লোকে জীব ভূতা সনাতন, জীব কখনো মরে না, কখনো জন্মগ্রহণ করে না, যেরকম কৃষ্ণ আছে নিত্য, জীব নিত্য আছে, এই জন্য জীব হচ্ছে একটি সনাতন, আর একটি সনাতন হচ্ছি আমি, বেদৈতে সর্বৈ অহম এব বিদ্যঃ। সনাতন ধর্মের কথা দেব বলেছে, সেই দেব বলছে গেছে আমাদের সমস্ত বেদের উপাস্য হচ্ছেন, প্রতিপাদ্য বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। শুধু তাই নয়, শ্রীমদ ভাগবত এসে বলেছে, অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজং কৃষাম জনমিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতন। যত রকমের ভগবত প্রকৃতি রয়েছে, যত ভগবানের অবতার রয়েছে, ভগবানের অংশ কলা রয়েছে, কৃষ্ণ স্তু স্বয়ং ভগবান, ইনি হচ্ছেন পরব্রহ্ম, ইনি সনাতন ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম। অতএব কৃষ্ণ হচ্ছেন একটি সনাতন, আর যেটি হচ্ছে অনন্ত কোটি জীব সময় এরা হচ্ছে সনাতন। এদের ভিতরে যে সম্বন্ধ আছে, ওই সম্বন্ধই হচ্ছে সনাতন। ওই সম্বন্ধটা কি, শ্রীমদ ভাগবতে স্পষ্ট ভাবতে বলছেন, গীতা স্পষ্ট ভাবতে বলছেন, গীতা কিছু রেখে শিখে বলছেন,
sarva dharman prasyajyamam ekam sarva.
सब धर्म धर्म के प्रत्याग कर दिए अमर शरणागत हो यही चाहते सर्वोत्तम धर्म
कि तो महाप्रभु बोलें कि यही हो बात जागे बहार
एक सनातन धर्म में एक गोड़ा कथा आंशिक कथा पूर्ण कथा न एक सनातन धर्म की
भागवत बोल लें जब क्या वही सूर्यमाणा कृष्ण परम पुरुष भक्ति उपपद्यते कुलत शोक मोह भय अपहार सबई पुलसांग परो धर्मो जतो भक्ति दक्खजे अहे तुक दहिता जब भक्ति
भक्ति माने सेवा एई भगवानी संगे आज नित्य जे सनातन जीव आछे एई भगवाने जे नित्य जीवेर जे सेवा एई होच्छे संबंध
भक्ति माने ताई है
भक्ति माने की भाई धातु सेवायाम কিন্তু এই সেবার একটি তারতম্য আছে বদ্ধজীব ভগবানের সেবা করতে পারে না একটি তার সাধন করতে পারে মাত্র কিন্তু এই সেই সাধনটাও নিত্য সাধনটার সাধ্য বস্তু নিত্য যদি হয় তাহলে তাহার সাধনটা সেটি নিত্য হবে এই জন্য কৃষ্ণ সেবা কৃষ্ণ প্রেম এইটা যদি নিত্য হয় তাহলে তাহার যে সাধন ভক্তি এটা হচ্ছে নিত্য সনাতন এই জন্য তাহাকে নিত্য সনাতন বলা হবে নিত্য সিদ্ধস্য ভাবস্য নিত্য পরাকর্ষণ্য রিদিশা এই নিত্য কোথায় কৃষ্ণের নিত্য পরিকর গণে যে কৃষ্ণের সেবার যে প্রবৃত্তি আছে ওইটা নিত্য নিত্য সিদ্ধ ওই যে জীব হৃদয়তে যে প্রকট হয় এইটিকে বলে সাধন একটি সাধারণ সাধনেতে হবে না এটা ভগবত কৃপা অথবা ভাগবত কৃপাতে এইটা সম্ভব নিজে সাধনে যশোদা মা কৃষ্ণকে বাঁধতে 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 ক্লান্ত হয়ে গেলেন ঘর্মাক্ত হয়ে গেলেন বুঝি হে ঠাকুর আমি আমার ছেলেটাকে আমি বাঁধতে পারছি না সকাল থেকে বাঁধতে 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 দুপুর বেলা হয়ে গেল ঘর্মাক্ত তার কালেওয়ার হয়ে গেল মুখ বিবর্ণ হয়ে গেল গোপীরা তালি বাজাইতে লাগলো আরে তুমি একটু ছেলে ছেলেকে তুমি বাঁধতে পারলে না তো যখনই তিনি ভগবানের শরণাগত হলেন হে নারায়ণ আমি মুখ কি দেখাবো এই সখীদের কাছে তখন কৃপায় আশিস তখন কৃষ্ণ নিজে থেকে তিনি বন্ধন মধ্যে আমার সাধনের ব্যর্থাকে বাঁধতে পারবো না আমার সাধনের ক্লেশ দেখে যখন ভগবানের কৃপা হবে কোন ভাগবতগণের কৃপা হবে তাহলে এই ভক্তি হবে এই সাধন ভক্তি ও আমাদের সাধন মানে কি সাধন হচ্ছে দুই রকম একটা হচ্ছে কোন একটা গোপ একটা অতিথি গেল কোথাও গৃহস্থ বললে যে আপনি আমার ঘরে ঠাকুর আছেন ঠাকুরের প্রসাদ আছে এখানে অন্ন ডাল তরকারি কুয়া পকমান ইত্যাদি আছে আপনি সেইটি গ্রহণ করবেন নাকি আপনাকে চাল ডাল ইত্যাদি দিয়ে দেবো সেইটি আপনি করে দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে খাবেন তিনি বললেন যে আপনার ঘরেতে ঠাকুরের প্রসাদ হয়েছে সেইটি আপনাকে দেন আমি গ্রহণ করব তখন পাকা পাকাই সুস্বাদু চতুর্বিধ ব্যঞ্জন তিনি প্রসাদ দেন এই হচ্ছে ভগবানের কৃপা আর তাহার সাধন কি তিনি সঠিক দীপ রেখে সচিমা বলেন যে তুমি প্রসাদ পাবে না তুমি রান্না করে ভোগ দিবে তিনি বললি আমি সঠিক ব্রাহ্মণ আমি কারো হাতে আমি প্রসাদ পাই না তো তুমি আমাকে যদি চাল ডাল তরকারি এসব দিয়ে দিয়ে আমানিয়া দিয়ে দিও তাহলে আমি নিজে রান্না করে ভোগ লাগাবো তাহাকে তিনি চাল ডাল দিয়ে দিলেন আর চুলা চাল ইত্যাদি পরিষ্কার করে দিলেন কাঠ ইত্যাদি দিয়ে দিলেন আর বলেন যে তুমি রান্না এই রান্না যে বিষয়গুলি যে দিলেন এটি ভগবানের কৃপাতে সাধনের রুচি আসবে গুরু সঙ্গে সদ্গুরুর সঙ্গে ভগবান মিলিয়ে দিবেন ওটি ভগবানের কৃপা কোন সন্ত নারদ ঋষি মতন প্রহ্লাদ পেয়ে গেলেন এটা নিজেই পেয়ে গেলেন আর তিনি নারদের কৃপাতে নারদ আবার কোথা থেকে আসলেন ভগবানের কৃপাতে এই সাধনটাও ভগবানের কৃপা অথবা ভক্ত কৃপা আর ওই যে সিদ্ধিতে নিত্য সিদ্ধ ভাব যে প্রকাশিত হবে ওই সাধ্যটাও ভগবানের কৃপা আমাদের সাধন মানে এই একটু হৃদয় নির্মল করব, অনাচার বিচার গুলি ছেড়ে দিয়ে সদাচার সম্পন্ন হব। কিন্তু এরপরে যে ভক্তি আসবে এই আমাদের সাধ্য নয়, নিত্য সিদ্ধ হয় আমাদের লাভ চেষ্টা করি আসবে না যতদিন না ভক্তি আমি ভগবানের আসবে। এই জন্য এই সাধনটাও নিশ্চয়, আবার যে তার সাধ্য যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ সেবা ওটা নিশ্চয়। চৈতন্য মহাপ্রভু এইসব বলি নিত্য জিনিস এই সনাতন ধর্ম দিতে এসেছিল, তার এক দু একটি আমি একটা উপমা দিয়ে বুঝিয়ে দিই। লক্ষ্মী দেবী নারায়ণের নিত্য সেবা করছেন, সবসময় পশ্চাম বাহন করছেন। কোথা থেকে তিনি নারদের মুখে শুনলেন যে কৃষ্ণ অত্যন্ত সুন্দর, তার মধ্যে চার রকমের যে মাধুরী আছে ওটা নারায়ণের মধ্যে বলেন। কি চারটি মাধুরী? রূপ মাধুরী, বেণু মাধুরী, গুণ মাধুরী আর লীলা মাধুরী। নারায়ণের মধ্যে নাই, শুনে গেছে কৃষ্ণ অত্যন্ত সুন্দর, নবকিশোর নটবর, তিনি গোপ বেশ বেশ বেণুঘর আর গোপীগণের সঙ্গে বৃন্দাবনেতে ব্রহ্মার এক রাত্রি পর্যন্ত কোটি কোটি বছর কেউ বুঝতে পারল না আর ওইখানে রাস, ওই রাসের মধ্যে গোপীরা কৃষ্ণের কত রকমের যে সেবা করেছেন এই যত্তা নেই। ওই হচ্ছে সনাতন ধর্মের শেষ কথা। ওই এক রাত্রিতে গোপীগণ কৃষ্ণকে কত রকমের যে সেবা করেছেন ওই সব শুনে বেদের বিচার লোভ হল যে আমরা ওই রকম কৃষ্ণের সেবা করতে পারি। আর এই লক্ষ্মী দেবী ইচ্ছা হল ভাগবতে এটা দিয়েছেন কি অশ্চাদ কষ্ট অনুভাব না বেদ মহে না দেব বেদ মহে। আরে গোপ এই লক্ষ্মী দেবী বলছেন কি সৌভাগ্যক্রমেতে ওই দ্বিজ পত্নী নাগ পত্নীগণ বলছে কি সৌভাগ্য লক্ষ্মী করেছেন কার্য করেছেন যে যে পাদ পদ্মকে ব্রহ্মা শঙ্কর লক্ষ্মী পায় না আর কৃষ্ণ জো করে তাহার মাথাতে তাহার পায়ে দিচ্ছে, অপ্রুঝার অভিবন্দনা করছে বারবার, ভূমিতে গড়াগড়ি দিচ্ছে, পর্যটক মহারাজ বললেন। আর সেই পাদ পদ্ম কালিয়ে চায় না আর তাকে মারতে চায় কামড়াইতে চায় আর কৃষ্ণ জোর করে তাহার মাথার উপরে তাহার পাদ পদ্ম রেখে অহো লক্ষ্মী যে পাদ পদ্ম পায় না। বৃন্দাবনেতে কৃষ্ণের রাসলীলাতে প্রবেশ করতে করে আর গোপী মন্ডল সেবা করবার আকাঙ্ক্ষা তার রয়েছে, আর বেদ বনেতে গিয়ে লাখ কোটি বছর তপস্যা করেছে কিন্তু আজ পর্যন্ত পেলেন কি না পেলেন এটা শাস্ত্রে কোথাও লেখা নেই, অর্থাৎ পেলেন না। আর গোপীরা তার কি করে কিরকম তার সেবা করে? যত কিং করিস বৌষা খলুকা গোবানী নিত্যম পরস্য পুরুষস্য শিখণ্ড মৌলে যচ্চা কদা রসনিধে বিষভান জায়া ততকে কুঞ্জ ভবনাঙ্গন মার্জনিষ্যা। শ্রীমতী রাধিকার কিং করিগণ যত কিং করিস বহুশ, কৃষ্ণ তাহাদের পায়েতে পড়ছেন ওই কিং করিগণে। কোন কিং করিগণ? যারা শ্রীমতী রাধিকার দিন রাত সেবা করছে আর ওরা দ্বারা যাতে দাঁড়িয়ে আছে কুঞ্জের দ্বারেতে, কৃষ্ণ এসেছেন শ্রীমতী রাধিকার সঙ্গে দেখা করতে সেবা করতে এসেছেন আর তার কুঞ্জ দ্বারেতে তাহাকে রোখে দিল, আজকে কালো লোক ভিতরে প্রবেশ করবে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তার কিং করিরা কৃষ্ণকে ওখান থেকে তাড়াচ্ছে আর তিনি কাচুমাচু হয়ে প্রার্থনা করছেন তোমার পায়ে পড়ি আমাকে একটু যেতে দাও। যাদের কিং করিয়ে যায় এই অবস্থা তাদের শ্রীমতী রাধিকার মহত্ব কত দূর? সেই শ্রীমতী রাধিকার যেখানে রাধা কৃষ্ণের রাধা শ্রীমতী কৃষ্ণের সেবা করছেন আর কৃষ্ণ যে শ্রীমতী রাধিকার সেবা করছেন ওই কুঞ্জেতে আমি কখন একটা ঝাড়ু একটা শিখ হোক শালাকা হোক যাতে ওইটা কাউকে ঝাড়ু দেওয়া হয়। আমার এইরকম কোনোদিন কি সৌভাগ্য হবে যে ঝাড়ু শিখ হতে পারে? এই হচ্ছে নিত্য সনাতন ধর্মের চূড়ান্ত কথা। লক্ষ্মী পায় নাই, সত্যভামা রূপণী পায় নাই, এই সব সেবা ছিল রঘুনাথ দাস এই জন্য বলছেন রঘুনাথ দাস গোস্বামী সবাই বাসমী সবাই বাসমী নজিমামি সয়াবিনা ইতি বিজ্ঞায় রাধে তং নয় মামচার। হে শ্রীমতী রাধিকা, তোমার চরণে সিং করি আমাকে করো, যাতে আমি যুগল সেবা করতে পারি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মো। তারপরে কালিন্দির কুলে খেলি কদম, কত উচ্চ আদর্শ সব এই সনাতন ধর্মে, এসে চূড়ান্ত শেষ কথা। এই জন্য একটি ভক্ত কোন প্রার্থনা করছে কৃষ্ণের কাছে, কি প্রার্থনা করছে? প্রার্থনা করছে শ্যাম সুন্দর শিখণ্ড শেখর স্মেরহার মুরলী মনোহর রাধিকা রসিক মাং কৃপা নিধে তম চরণ। হে শ্যাম সুন্দর, যদি তুমি আমার উপরে প্রসন্ন আছো, তাহলে তোমার সেবা আমি চাই না। কার সেবা চাই? তোমার হৃদয়ের ধন, যাকে যে তোমাকে সেবা করে বশীভূত করে দিয়েছে, ওই শ্রীমতী যে প্রাণ, কৃষ্ণের প্রাণ স্বরূপ, তার কিং করি আমাকে করে দাও, যাতে আমি যুগল সেবা করতে পারি। এছাড়া আর আমি কিছু চাই না। যদি হে শ্রীমতী রাধিকা এই সেবা আমাকে না দাও, তাহলে জীবন ধারণ আমার কোন দরকার নেই। আশা ভরি এই কল্পে কালো মায়াতি গমিতা আসলে সাম্প্রতম হি সঞ্চেত কৃপাময়ী বিধাস্যতি নৈব কিং মে প্রাণে ভজৈন করোড়। ও শ্রীমতী রাধিকা, তুমি যদি কিং করি আমাকে না বানাও, তোমার সেবা না দাও, তাহলে আমার ভজে লাভ কোনো দরকার নেই। এই রাধা কুণ্ডেতে আমার থাকবার কোনো প্রয়োজন নাই, এমনকি আমার কৃষ্ণরও কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে চরম কথা, সনাতন ধর্মের কথা। গোলোক বৃন্দাবনেতে এই নিত্য সেবা রয়েছে, তার একটা ঝলক 120 বছর পর্যন্ত কৃষ্ণ এই জগতে প্রকট লীলাতে ওই নিত্য সেবা প্রকট করেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু ওই একটা কম দিতে জগৎকে এসেছেন, যাতে জগৎ ধন্য হয়ে যাবে। এই হচ্ছে সনাতন ধর্মের একটা মোটামুটি একটা লাইন। অতএব এই হচ্ছে সনাতন ধর্ম। এই জন্য সনাতন ধর্মে ওই কি কথা, অনর্পিত চারি শিরাহাত করুণে অবতীর্ণ কলৌ সমর্পয়ী সমুন্নত জল সং সভক্তি হরি অপূর সুন্দর দূত কদম সন্দিগিত সদা হৃদয়ে কন্দরে স্বরূপ। এই হচ্ছে সনাতন ধর্মে কথা। আমাদের শুনেছি যে মহারাজ হরিশ্চন্দ্র তিনি সত্যের জন্য প্রাণ দিয়েছিলেন, যে বিক্রি করে দিয়েছিলেন, আর বানারসেতে একটা ডোমের কিঙ্কর হয়েছিলেন, তার স্ত্রীকে একটা ব্রাহ্মণ কাছে বিক্রি করে দিয়েছিলেন, তার ছেলেটা কত 2500 স্বর্ণ মুদ্রাতে বিক্রি করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত কি হলো দেখুন তো, কৃষ্ণের সেবা কিছু করেছিলেন? নিত্য ধর্মের মধ্যে আসলেন কি? সুধা সুধি কর্মী লোক মনে করে যে সনাতন ধর্মের উচ্চ স্থানে আছে। অন্য বিলাসী তার দূর হলো না, কিসের জন্য এগুলি অন্য বিলাসী? এটা সনাতন ধর্ম নয়, সনাতন ধর্মের একটা পাশব ওইটা হতে পারে। দিধি কি ছিলেন দধি কি জানেন তো? দধি কি রীতি, আর একটা সিঁড়ি ছিলেন, সিঁড়ি কি করেছিলেন? একটা কবুতরের জন্য নিজে কেটে পায়ে কেটেছেন, হাত কেটেছেন, আর নিজে শেষ পর্যন্ত দিয়ে দিয়েছেন। বা 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 বা, বড় একজন মহাকর্মী, একবারে সনাতন ধর্মী। যারা বোকা লোক তাহারা মনে করবে যে সেই সনাতন ধর্ম, সনাতন ধর্মের কাছে কিন্তু জানবে এগুলি সনাতন ধর্ম নয়। দধি কি করেছিলেন? হাড় নিজে দিয়েছেন, নিজের শরীরটাকে দধি আর চিনি মাখিয়ে দিয়ে আর একটা গরু চাটিয়ে যখন শুধু হাড় হলো, সেই হাড়টা ইন্দ্রকে দিয়েছিলেন, তিনি বজ্র করে বৃত্তা সুখে। এটা কৃষ্ণের সেবা কোথায়? কৃষ্ণের সেবা আছে কিছু? এটা কোনো কৃষ্ণের সেবা নেই, অতএব সনাতন ধর্ম নয়। কিন্তু লোক সনাতন ধর্ম বলে চালাচ্ছে। এইরকম হয় যদি আগে আর চলি, প্রহ্লাদ মহারাজ একান্তে খুব বড় ভক্ত, কৃষ্ণের কি সেবা করেছেন? নৃসিংহদেব আসলেন তাহার পাঁচ সম্বাহন করলেন নাকি কি করলেন? তিনি সর্বত্র দেখছেন যে ভগবান এই ভগবান, সেবাটা কি? হনুমান মতন কোনো সেবা করেছেন? এই জন্য হনুমান তাহার অপেক্ষাতে এই সনাতন ধর্মে একটু নিকটে আসলেন, এখান থেকে প্রেম আরম্ভ হল, সেবা আরম্ভ হল। কিন্তু হনুমান কি রামচন্দ্রের পলঙ্গে বসে তার সেবা করবেন, সীতাদেবী কি করবেন, সীতাদেবী কত সেবা করবেন? গোপীদেবীর মধ্যে রাম বলবেন যে এখনই তোমাকে বন বাদ দিলেন, যা কানতে কানতে তিনি চলে যাবেন। গোপীরা যাবে কি? কৃষ্ণ বলে তুমি এখন যাও এখান থেকে, কৃষ্ণকে ওখান থেকে তাড়িয়ে দিবে, কইলে তুমি কালো লোক, তুমি আর এখানে প্রবেশ করো না। এই হচ্ছে সনাতন ধর্ম, সনাতন ধর্ম এইগুলি কখনো মানে একটু তার বিপর্যয় হবে না। এই নিত্য সেবা ওখানে এই সবগুলি চলছে। লক্ষ্মী দেবী রুক্মিণী সপ্তভামার মধ্যে প্রেম আছে, সেবা আছে, কিন্তু